समुद्र सेतु भजामहे भागवत स्वरूप मंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु नित्यलीला प्रविष्ट विष्णुपाद श्री श्रीमद भक्ति प्रज्ञान केशव गोस्वामी चरणे अनंत कोटि साष्टांग दंडवत प्रणति ज्ञापन करते तदनंतर पूजनीय वैष्णव वृंद सुधी सज्जन मंडली मातृमंडली चरण आमार यथाजत अभिवादन ज्ञापन करे। आज हमारा ज्ञानी हरिसभा 33वां वार्षिक उत्सव अनुष्ठान समवेत हवार একটা সুযোগ পেয়েছি। গত বছর এখানে এসে কিছু ভগবত কথা আদি কথা আলোচনার সুযোগ সুবিধা আমাদের হয়েছিল। এবার সেই সুযোগ আমরা পেয়েছি বলে সর্বাগ্রে ক্যানিং হরিসভার সদস্যবৃন্দকে আমি সর্বাগ্রে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। ধন্যবাদ জ্ঞাপন করার উদ্দেশ্য হচ্ছে ভগবত কথা হরিকথা শ্রবণকারীর যেমন মহিমা মাহাত্ম শাস্ত্রে কীর্তিত হয়েছে, কীর্তনকারীরও মহিমা মাহাত্ম শাস্ত্রে একইভাবেই কীর্তিত হয়েছে। অর্থাৎ শ্রবণ কীর্তন স্মরণ যিনি যেভাবেই করুন না কেন তাদের পরম কল্যাণ নিহিত আছে এই ভগবত কথায়, শ্রবণে কীর্তনে স্মরণে। তার জন্যই আমাদের প্রত্যেকেরই এই ভগবান নাম কীর্তনে উৎসাহ আশা আকাঙ্ক্ষা থাকার প্রয়োজন আছে। শাস্ত্র বলছেন এটা একটা ধর্মসভা এবং এটি ক্যানিং হরিসভা মন্দির প্রাঙ্গণ। হরিসভা মানে যেখানে ভগবান শ্রীহরি নাম রূপ লীলা কথা। সভা বলতে গেলে শাস্ত্রে বলছেন সেই সভাই সভা যে সভা ধার্মিক বৃদ্ধগণের দ্বারা সমালঙ্কৃত হয়েছে, যে সভা ধার্মিক বৃদ্ধ বৃদ্ধাগণের দ্বারা সমালঙ্কৃত নয় তাকে সভা বলে বলা হয়। সভা যত্র ন সন্তি বৃদ্ধা বৃদ্ধা নাতে যে নবদন্তি ধর্মম ধর্ম সম যত্র ন সত্যম অস্তি সত্যম নতলন ভূপৈতি। শাস্ত্র সভা নির্ণয় করছেন তাকে যে সভা জ্ঞানবৃদ্ধ বয়োবৃদ্ধ গণের দ্বারা সংলঙ্কৃত তাকেই সভা বলা হবে। সেই সভা সভা নয় যে সভায় জ্ঞানী গুণী জনগণ যে সভা সমালঙ্কৃত না করেছেন। বৃদ্ধ কাকে বলা হবে? বৃদ্ধ সমযত্র বৃদ্ধা নথে যে নবদন্তি ধর্মম যারা ধর্ম কথা বলেন না, যারা নীতি আদর্শের কথা তদধীন ব্যক্তিগণকে উপদেশ করেন না তাদের বৃদ্ধ বৃদ্ধা বলে মানা হয়। ধর্ম সমযত্র নসত্যম অস্তি সেই ধর্মকে ধর্ম বলে মেনে নেওয়া হবে না যার ভিতরে সত্য বর্তমান নাই। সত্য না তদ্যত ছলমধ্যু হইতি সেই সত্যকে সত্য বলে মেনে না হবে না যার ভিতরে ছল কপটতা বর্তমান। শাস্ত্রের নির্দেশ এইভাবেই আমরা শাস্ত্রের নিগূঢ় পরমসত্য জানবার বুঝবার চেষ্টা করব। বলতে গেলে আমরা সকলের প্রথমে সত্য স্বরূপ ভগবানকেই লক্ষ্য করি। তিনি পরমসত্য স্বরূপ। যখন ভুবার হরণ করবার জন্য দেবতাগণ ভগবানের স্তব স্তুতি করছিলেন ক্ষীর সাগরের তীরে গিয়ে, সে সময় ব্রহ্মাজি লোকপিতামহ ব্রহ্মাজি তিনি স্তব করতে আরম্ভ করলেন। ভাগবতের মধ্যে সে স্তবের কথা বর্ণিত হয়েছে। প্রথম মুখে তিনি যে মুখ খুলেছেন ব্রহ্মাজি, সেখানে সত্য শব্দ দিয়েই তিনি তার স্তব আরম্ভ করেছেন। সত্য ব্রতং সত্য পরম ত্রিসত্যম সত্যস্য যোনিম নিহিতম চ সত্যে সত্যস্য সত্যম ঋত সত্য নেত্রম সত্যাত্মকম ত্বাং শরণম প্রপন্না। পরমসত্য স্বরূপ যে ভগবান, যে সত্য স্বরূপ ভগবান থেকে এই নিখিল শাস্ত্র সবকিছু প্রকাশিত হয়েছে, অনন্ত জীবাত্মা প্রকাশিত হয়েছে, অনন্ত বিশ্ব প্রকটিত হয়েছে, সেই সত্য স্বরূপ ভগবানকে আমি স্তব করি। সব কথাগুলি তিনি সত্য দিয়েই বলেছেন। সুতরাং সত্য এবং মিথ্যা যে দুটো কথা আছে, এ দুটো কথার বিচার যদি আমরা প্রথমেই গ্রহণ করি তাহলে দেখব সত্য স্বরূপ ভগবান। তার থেকে অনন্ত জগৎ, অনন্ত বিশ্ব, অনন্ত জীবাত্মা সবকিছু সৃষ্ট হয়েছে। সুতরাং সেই পরমসত্য স্বরূপ হলেন ভগবান। আমরা তো আজ অসত্য কাকে বলি? অসত্য শব্দের ব্যাখ্যা দিচ্ছেন মায়া, অর্থাৎ মিথ্যা। মা যা মায়া, যেটা যা নয় তাকে তাই বলি ভ্রম, একে বলে মায়া, একে বলে মিথ্যা, সত্যের উল্টো জিনিস। মিয়তে আমায়া ইতি মায়া, মেতে নামার বুদ্ধি। আমরা আমাদের যে বিদ্যা বুদ্ধি পেয়েছি, ইন্টেলেকচুয়ালিজম পেয়েছি, সেই অনুসারেই আমরা সব জিনিসটাকে মেপে নেওয়ার চেষ্টা করছি, বুঝে নেওয়ার চেষ্টা করছি। সীমিত বুদ্ধি, সীমিত জ্ঞান। এই জগতে যত ইন্টেলেকচুয়ালিস্ট বসে আছেন সকলেরই একটা জ্ঞানের পরিসীমা আছে, তার বাইরে যাওয়ার ক্ষমতা নাই। পার্থিব জগতের যতটুকু ধ্যান ধারণা আমাদের পক্ষে সম্ভব ততটুকু নিয়েই বসে আছি, কিন্তু অতীন্দ্রিয় যে বস্তু, যে ব্যাপার, সেখানে আমাদের এই সীমিত জ্ঞান কার্যকরী নয়। তাই বুঝাচ্ছেন পরমসত্য স্বরূপ যে ভগবান, তার উল্টো যে চিন্তা তাকেই বলছেন মায়া বা মিথ্যা। সেবা বলে একটা কথা আমরা সবসময় শুনছি। সেবা শব্দটা এসেছে সেই পরমসত্য স্বরূপ যে ভগবান, তার প্রতি শ্রদ্ধা ভক্তিকে লক্ষ্য করেই সেবা শব্দ এসেছে। যখন এই সেবা শব্দটা আমরা ভগবান ছাড়া ভগবদিত কোনো বস্তু বা কোনো ব্যক্তির পরে লাগিয়ে দেয়, তখন সেবা শব্দ ঠিক ঠিকভাবে প্রযুক্ত হল না। শাস্ত্রে বিভিন্ন প্রমাণ দিয়ে এটা বোঝানো হয়েছে। যেমন ভক্তি শব্দটা, আমার প্রতি আপনার অনেক শ্রদ্ধা আছে, অনেক বিশ্বাস আছে, অনেক ভক্তি আছে আমরা বলছি অনেক সময়, কিন্তু কথাটা ঠিক বলা হল না। শ্রদ্ধা ভক্তি কথাটা ভগবানকে কেন্দ্র করেই এসেছে। যদি সেই পরমসত্য স্বরূপ ভগবান যদি আমার মূল লক্ষিতব্য বিষয়ে না হন, তাহলে সেবা শব্দ বিপন্ন হবে। শাস্ত্রকাই বলছেন যাকে বলে ভক্তি তাকে বলে ভজন। ভজ ইত্যেষ বই ধাতু সেবায়ন পরিকীর্তিত, অর্থাৎ সেবার বই প্রত্যা ভক্তি শব্দে না ভূয়সী। প্রমাণ করছেন সেখানে সেবা ভক্তি ভজন এই তিনটে শব্দ একই তাৎপর্যপূর্ণ, একই জিনিসকে লক্ষ্য করছে। তাই সেবা শব্দ যখন আমরা মুখ্য তাৎপর্য হিসেবে ব্যবহার করি তখন ভগবানকেই লক্ষ্য করে, আর সেবা শব্দ যখন ভগবান ইতর বস্তু বিষয়ে প্রয়োগ করি তখন সেবা শব্দের ঠিক ঠিকভাবে বাস্তব প্রকাশ হয় না, সেই কথা শাস্ত্র বুঝাচ্ছে। প্রীতি একটা শব্দ আছে, এই শব্দটার অর্থ সাধারণ প্রাকৃতিক জগতে একরূপ, কিন্তু প্রীতির সাবস্টিটিউট যে শব্দ প্রতি শব্দ দার্শনিক পরিভাষায় ব্যবহার হয়েছে তাকে বলে প্রেম। এই ভগবত প্রেম বা প্রীতি শব্দটা ভগবানের উপরই প্রযুক্ত মুখ্যত। গৌণভাবে আমরা অনেক সময় এই শব্দটা প্রয়োগ করছি, আমাদের দেশীয় ভাষায়ও প্রয়োগ করি, হিন্দি ভাষাতেও প্রয়োগ করা হয় প্রেম শব্দটা, সাধারণভাবে স্নেহ মমতাকেই লক্ষ্য করে। কিন্তু ভগবত প্রেম প্রীতির কথা যেখানে আছে অনেক উঁচু দরের কথা। আমাদের শাস্ত্রে প্রথম শ্রদ্ধা থেকে আরম্ভ করে শেষ প্রেম প্রীতি পর্যন্ত সাধক সাধিকার যে সাধনায় লভ্য যে বস্তু লাভ হয় সেটা ব্যাখ্যা করেছেন ক্রম পর্যায়ে। আদৌ শ্রদ্ধা তথা সাধুসঙ্গ অথ ভজন ক্রিয়া তত আত্মনিবৃত্তিসাদ নিষ্ঠা রুচি তত, এই করে শেষ পর্যন্ত প্রেম প্রীতির কথা বর্ণনা করেছে। সাধারণ মানুষের পক্ষে এই প্রেম প্রীতি লাভ করা সম্ভব হয় না। যতদিন পর্যন্ত মানুষ এই প্রাকৃত জগতে কাম ক্রোধ লোভ মোহ মদমাশ্চর্য নিয়ে বসে আছে, যতদিন পর্যন্ত মানুষের ভিতরে ঈর্ষা হিংসা আশ্চর্য প্রবল হয়ে বসে আছে ততদিন পর্যন্ত মানুষ এই প্রেম প্রীতির অর্থ ঠিক ঠিক বুঝতে পারে না। নীতি বলে একটা কথা আমরা বাজারে সবসময় শুনতে পাই, নীতি দুরকম, সুনীতি দুর্নীতি। সন্নীতি বলে যে জিনিসটা বর্তমানে আমরা বলতে চাই বা বুঝাতে চাই বাস্তবিক পক্ষে সেটা সন্নীতি নয়, দুর্নীতি তো নিশ্চয়ই অকল্যাণজনক ব্যাপার। কিন্তু সন্নীতি বা সুনীতি যে জিনিসটুকু তার ভিতরেও বহু মত পার্থক্য রয়েছে বিচারে। শাস্ত্র বললেন নীতিও দুরকম, সাধারণভাবে ব্যাখ্যা করলেন প্রাকৃত নীতি আর একটা বললেন অপ্রাকৃত নীতি। রাজনীতি সমাজনীতি অর্থনীতি ইত্যাদি করে যেসব নীতি এক একটা শ্রেণী গ্রুপিং, কিন্তু অপ্রাকৃত নীতির কথা যখন ব্যাখ্যা করছেন তখন বললেন এটা ইউনিভার্সাল ট্রুথ অ্যাক্সিওমেটিক ট্রুথ ব্যাখ্যা করছেন। গীতাশাস্ত্রে সেই নীতির কথা প্রথমে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার প্রিয় সখা অর্জুনকে লক্ষ্য করে বুঝাতে চাইলেন। উভয়ে দিকেরই সৈন্য সমাবেশ হয়েছে যুদ্ধক্ষেত্রে, কৌরব পাণ্ডবগণের সৈন্য সমাবেশ, মাঝখানে রথ দাঁড় করিয়েছেন ভগবান, যিনি তার প্রিয় সখা অর্জুনের কাছে বলছেন আমি অস্ত্র ধারণ করব না, আমি তোমার সারথির গিরি করব। সেখানেই কৃষ্ণ বলছেন কৌরবরা সামনে দাঁড়িয়ে আছে, এরা আততাই সংজ্ঞায় সঙ্গীত, আমি শাস্ত্রে আততাইয়ের সংজ্ঞা নিরূপণ করেছি, অগ্নি
विदो बहवश्चैव शत्रपाणिर्धनापः क्षेत्रधरापहारी च छड़ेते अततायिन। এই ছয় রকম লোককে বলে আততায়ী। এই কৌরবরা এই ছয় রকম অন্যায় করেছে। আমি অর্থশাস্ত্রে আইনে লিখেছি যে আততায়ীকে রোধ করলে কোনো পাপ হয় না, অন্যায় হয় না। আততায়ী ন আয়ন্তম অন্যাদের বিচারায়ণ না আততায়ী বধে দোষ হন্তুর্ভবতি ভারত। অর্জুন, তোমার সামনে যে কৌরবরা দাঁড়িয়ে আছে এদের প্রতি তুমি উপযুক্ত ব্যবস্থা নাও। শুনলে মনে হচ্ছে ভগবান স্বয়ং যেন তার প্রিয় সখা অর্জুনকে যেন ইনস্টিগেট করছেন, একটা অন্যায়ের দিকে যেন ফেলে ফেলে দিতে চাচ্ছেন। কিন্তু জিনিসটা তা নয়। সদাসদ বিবেক, মানুষের যেটা নাই সবসময় সেইটাই এখানে বিচার করা হচ্ছে। অর্জুন বললেন, ঠাকুর তুমি তো এদের প্রতি বাণ যোজনা করতে বলছ, এরা তো সব আমার আত্মীয় স্বজন, রক্তের সঙ্গে সম্পর্ক রয়েছে এদের, আমার গুরুজন, শল্যা সম্বন্ধে তথা আমি এসব আত্মীয় স্বজনকে বধ করে রুধির লিপ্ত রাজ্য আমি চাই না। কৃষ্ণ বললেন, দেখো ভালো মন্দের বিচারটা তুমি শোনো, বোঝো আমি এদের বধ করতে ঠিক বলছি না, ভালো মন্দের বিচারটা তোমাকে জানাতে চাচ্ছি, বুঝাতে চাচ্ছি। তুমি তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে না, অন্যায়ের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে পারলে না, তোমার বিচারটা ঠিক নাই। খানিক আগে আমি তোমাকে বলেছি যে এদের প্রতি দান প্রয়োগ করো। বর্তমানে আমি বলছি মা হিংসা সর্বাণী ভূতানি। পূর্বে আমি তোমায় যে উপদেশ করেছি এটা অর্থশাস্ত্রের কথা, রাজনীতির কথা, সঠিক সাক্ষ্য সমাচারের সেই নীতির কথা বলেছি। শোনো এখন ধর্মজগতের কথা, মা হিংসা সর্বাণী ভূতা। তুমি কাউকে হিংসা করতে পারো না, পারবে না। এখন আমার এই দুই লক্ষেরই সামঞ্জস্য তুমি করো। পূর্বে বলেছি তোমাকে এদের প্রতি বাণবিদ্ধ করো, এদের বিরুদ্ধে ব্যবস্থা নাও, আর এখন বলছি মা হিংসা সর্বাণী ভূতানি। এই দুই বাক্যেরই সার্থকতা তোমাকে দেখাতে হবে। অর্জুন পেরে উঠলেন না। কৃষ্ণ সেখানে বলছেন, অর্থশাস্ত্রাত্তু বলবত্তরম ধর্মশাস্ত্রম। কৌটিল্য চাণক্যের যে অর্থশাস্ত্র রাজনীতি, সেটার থেকে ধর্মশাস্ত্রের উক্তি বিচার অনেক উপরে। অর্জুন যেন বুঝতে পারছেন না, যিনি স্বয়ং ভগবানের সখা, ভগবানের সঙ্গে যিনি সখ্য ভাব স্থাপন করেছেন, কত উঁচু দরের ভক্ত তিনি, সহতত্ত্ব দর্শন তিনি ভগবত কৃপায় জেনেছেন, বুঝেছেন, শিখেছেন, তথাপি তিনি পাঠ ফেলে করছেন যেন একজন অজ্ঞ অতাত্ত্বিক ব্যক্তি, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, সেই ভাব। কৃষ্ণ বললেন, দেখো সম্মুখ সময়ে যদি তুমি প্রাণত্যাগ করো হত বা প্রাক্ষসি স্বর্গ, তাহলে তোমার জন্য স্বর্গ আছে, জিতবা বা ভক্ষসি মহিম, যদি তুমি যুদ্ধে জয়লাভ করো তাহলে সশাগরা পৃথিবী তোমারই, বীরভোগ্যা বসুন্ধরা। বুঝতে পারলেন না অর্জুন। কৃষ্ণ শেষে বলেছেন, তুমি কাকো মারবারও মালিক নয়, কাকো বাঁচাবারও ক্ষমতা অধিকার তোমার নাই। তাহলে যে অবস্থা ঘটবে এই কৌরব পাণ্ডবদের নিয়ে, আগে ভাগে দেখে রাখো, সব ফিল্ম শোটার আমি তোমাকে দেখিয়ে রাখছি। আগে ভাগেই দেখে রাখো। বিশ্বরূপ দেখালেন তাকে, কৌরব পাণ্ডবদের যে অবস্থা হবে যুদ্ধে সেটি আগে ভাগে দেখিয়ে দিলেন। বললেন, দেখো অর্জুন, তুমি অহংকার প্রকাশ করো না, মৈব নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্র ভবসভ্য সাহায্য, মৈব নিহতা পূর্বমেব, যদি এর অর্থ করেন আপনারা আমি মেরে রেখেছি, তাহলে তো সব দোষটাই ভগবানকে বইতে হয়, জিনিসটা তা নয়। এখানে মৈব নিহতা মানে এরা এদের কর্মফলে যে অবস্থা প্রাপ্ত হবে সেইটাই দেখে না, নিমিত্ত মাত্র ভবসভ্য সাহায্য, এই সভ্যসাচী অর্জুন তুমি নিমিত্ত মাত্র হও। বুঝতে পারলেন না অর্জুন, শেষে বললেন, কৃষ্ণ দেখো তুমি আমার সখা, তোমার কাছে গোপনীয় কিছু নাই আমার, তাকে গূঢ় রহস্য বলতে আরম্ভ করলেন ধর্মতত্ত্বে। অর্জুন বুঝতে পারলেন না, তারপরেই তিনি গুচ্ছতর বাক্য প্রয়োগ করলেন, বুঝতে পারলেন না অর্জুন, গুচ্ছতম বাক্য প্রয়োগ করলেন, অর্জুনের মাথায় যেন ঢুকলো না কিছু। শেষকালে ভগবান বলছেন, সর্বগুচ্ছতম ভূয়স্ত্রিমুয়ে পরমন বলছেন, আমার চরম কথা তোমরা বলছি শোনো। অর্জুন তাও বুঝতে পারলেন। কৃষ্ণ শেষকালে বলছেন, সব ছাড়ো, এ পর্যন্ত তোমাকে যত উপদেশ করেছি পরপর তুমি তো কিছুই বুঝতে পারোনি, আমার শেষ কথাটা শোনো, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। এখানে অনেকে ভুল ব্যাখ্যা করেন, তাহলে ধর্মকর্ম সব ছেড়ে দিতে বলছেন ভগবান, তা বলেননি। সমস্ত ধর্মের যে শ্রেষ্ঠ উপদেশ শ্রেষ্ঠ বিচার সেইটাই নিতে বললেন এখানে, মাম একম শরণম ব্রজ, একমাত্র আমারই শরণ গ্রহণ কর, বহু লোকের বহু কথা শুনে তুমি সেটা বাস্তবে রূপায়িত করবে এই সুযোগ সুবিধা তোমার নাই। যা বিদ্যাবুদ্ধি কম সে সংক্ষিপ্ত ব্যবস্থা নিক, বুঝে শুচে কথাটা সকলের পক্ষেই আমাদের সুবিধা, টাইম ইজ শর্ট আর্ট ইজ লং, আমাদের পরমাই অত্যন্ত কম, সাধন ভোজনের সময় অত্যন্ত কম, কিন্তু বহু কিছু জিনিস শুনবার বুঝবার ব্যাপার রয়েছে, সময় কুলাচ্ছে না, সেই জন্যে সংক্ষিপ্ত ব্যবস্থা নেওয়ার জন্য শাস্ত্রে বলা হল, অনন্ত পারং কিল শব্দশাস্ত্রম স্বল্পং তথা উদ্ভবশ্চ বিঘ্না, বহু কিছু জানবার বুঝবার ব্যাপার রয়েছে, পরমাণু অত্যন্ত কম, সময় অত্যন্ত কম, সুতরাং সার সংকলন করা হোক, এটাই নিখিল শাস্ত্রের উপদেশ। সেইটাই অর্জুনকে বুঝাচ্ছেন, মাম একং শরণং ব্রজ, আগে তোমাকে লৌকিক ধর্ম ব্যবহারিক জগতের ধর্ম বৈদিক ধর্ম সব কিছু তোমায় উপদেশ করেছি, তুমি তো কিছু বুঝতে পারছো না, আমার শেষ কথা তুমি শোন, এর ভিতরে সব বিচারটা রয়েছে, মাম একং শরণং ব্রজ। কেন এই কথা বললেন ভগবান, এর ভিতরে কি ভগবানের কিছু অহংকার আছে? বহু ব্যক্তি আজকাল ভগবানের অহংকার আবিষ্কার করছেন এই কথার মধ্যে, কিন্তু ভগবান কে সে বিচারটা তো আমাদের শুনতে হবে, বুঝতে হবে, ভগবান কে, তার সংজ্ঞাটা কি, তার পার্সোনালিটি কি, ব্যক্তিত্বটা কি, ভগবান কি যাকে তাকে বলবো আমরা, কোনো মানুষকে ভগবান বলব না, ভগবান বলে কোনো প্রকার সত্তা আছেন, যদি থাকেন তিনি কি অধিকার নিয়ে বসে আছেন, সেইটাই হলো আলোচ্য বিষয়, ভগবান কে, নতস্য কার্যং করণঞ্চ বিদ্যতে, নতত সমাশ্চাধ্য বিকর্ষ দৃশ্যতে, যার সমান কেউ হন না, যার থেকে অধিক কেউ হতে পারেন না, সেই পরাত্পর তত্ত্ব বস্তুই হলেন ভগবান। ইজ সেকেন্ড টু নান, তার সমান কেউ হতে পারছেন না, তার থেকে অধিকও কেউ হতে পারছেন না। সেই বস্তু হলেন ভগবান, তিনি সর্বৈশ্বর্যশালী। শাস্ত্র ব্যাখ্যা দিলেন ভগবান শব্দে, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য ক্ষত্রিয় জ্ঞান বৈরাগ্যৈব সন্ন্যাং ভগ ইতিঙ্গনা। সুতরাং তিনি তো অসাধারণ, অসমর্থ, তার সমানত নেই, তার ঊর্ধ্বে কেউ নেই। সেই তত্ত্ব বস্তু ব্যাখ্যা করছেন শাস্ত্রে, বেদে, বেদান্তে, উপনিষদে, সব জায়গায়। তিনি কি যে কোনো মানুষের মতো হবেন? সাধারণ মানুষের যে বুদ্ধিবৃত্তি আছে, সীমিত জ্ঞান আছে, তাকে কি সেই বিশেষণে বিশেষিত করা চলবে? কথাটা হচ্ছে শাস্ত্র বলছেন না। তার বিশেষণ রয়েছে স্বরাট, লীলা পুরুষোত্তম শব্দটা ব্যাখ্যা করা হয়েছে। স্বরাট মানে তারপরে কারো কোন রকম ধরনের আদেশ নির্দেশ চলবে না। সুপ্রিম অটোক্র্যাট তিনি, তার অটোক্র্যাসি আছে সেই ভগবানের, তারপরে কোন রকম ধরনের আদেশ নির্দেশ করা চলবে না। তিনি সেই বস্তু, লীলা পুরুষোত্তম শব্দটা ব্যবহার হয়েছে বেদে, বেদান্তে, উপনিষদে, গীতা, ভাগবতে, রামায়ণে, মহাভারতে, সব জায়গায়। কেন? আজকাল তো সাধারণ মানুষকেও পুরুষোত্তম বলা হচ্ছে। পুরুষোত্তম শব্দটার মুখ্য তাৎপর্য কি? আমি কিছুক্ষণ আগে একটা বর্ণনা করেছি, নারায়ণ নমস্কৃত নরঞ্চৈব নরোত্তমম বন্দনা করেছি। এখানে নারায়ণকে আর নরোত্তমকে, নর এবং নরোত্তমকে, নর শব্দে সেখানে ব্যাখ্যা করেছেন সখা অর্জুন, সখা উদ্ধব, আর নরোত্তম যিনি, তিনি ভগবান স্বয়ং। সাধারণ মানুষের পরে ওই বিশেষণটা দেওয়া হয়নি। সুতরাং নরোত্তম বা পুরুষোত্তম শব্দটা সেই সুপ্রিম অটোক্র্যাট, সর্বশক্তিমান ভগবান, তারই বিশেষণ রূপে শাস্ত্রে ব্যবহৃত হয়েছে। উপনিষদে বলছেন সেই পুরুষোত্তম তত্ত্বের কথা, খরাক্ষরাধ্যং পরম সৈব পুরুষোত্তম চৈতন্যক্ষম পরম তত্ত্বম সর্বকারণ কারণম। তাকে প্রণাম করছেন চৈতন্যাক্ষ তত্ত্বকে। কে তিনি? খর এবং অক্ষর উভয় বস্তু থেকে তিনি শ্রেষ্ঠ। কে খর, কে অক্ষর? চলে আসুন গীতার মধ্যে, যস্মাৎ খরম মথিতোস্মি অক্ষরাদপি চোত্তম অতোস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। খর কাকে বলছেন? জীবাত্মা। অক্ষর কাকে বলছেন? পরমাত্মা। এই জীবাত্মা এবং পরমাত্মা তত্ত্ব থেকেও যিনি শ্রেষ্ঠ, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তিনি হলেন লীলা পুরুষোত্তম ভগবান। ব্যাখ্যা দিয়েছে গীতার মধ্যে, ওই ব্যাখ্যা রয়েছে, খর সর্বাণি ভূতানি কুটস্থ অক্ষর উচ্চতে। সুতরাং এই যে শব্দগুলো রয়েছে ভগবানের বিশেষ বিশেষণ, এগুলো তো সাধারণ মানুষের ঘাড়ে আমরা চাপিয়ে দিতে পারি না, ভুল হয়ে যাবে। রাজাকে রাজা বলেই মানতে হবে, প্রজাকে প্রজা বলেই মানতে হবে। সে কথাটা বুঝাচ্ছেন শাস্ত্রে, তত্ত্বদর্শনটা আমাদের শিখতে হবে, বুঝতে হবে। জীব বা জীবাত্মা, তাদের ইউনিভার্সাল গুড কোয়ালিটিস আছে 50টি গুণ বিন্দু বিন্দু মাত্রায়, তাকে বলে জীব বা জীবাত্মা। 55টি গুণ বেশি পরিমাণে যাদের মধ্যে আছে তাদের বলা হয় শিব ব্রহ্মাদি দেবতা। ষাটটি গুণ যার মধ্যে আছে তাকে বলা হয় নারায়ণ বা বিষ্ণু। সাড়ে বাষট্টি গুণ যার মধ্যে আছে তাকে বলা হয় ভগবান শ্রীরামচন্দ্র। পূর্ণ চৌষট্টি গুণের অধীশ্বর যিনি, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। শাস্ত্রে শুধু এগুলো বুঝিয়েছেন সুন্দরভাবে, এই নিয়ে খেলাখেলি করবার কি আছে? পণ্ডিত মশাই দেখছিস কৌতুক করে শিখিয়ে দিচ্ছে, খবরদার বলবি না তুই, যা বলেছি বলেছি, এক দুই তিন চার আর বলবি না। আমাদের সকলেরই আজ এই অবস্থা হয়েছে, কে শিখাল না আদর রীতি আদর্শ? না শাস্ত্র আলোচনা করে আমরা শিখব, না কারো কাছ থেকে শিখব, কি শিখাবে? আমাদের প্রতিজ্ঞা তো আমরা শিখবো না, আমাদের শেখাইছে। মুশকিল তো হয়ে গেছে এখানে, আমি যতটুকু শিখেছি যতটুকু শুনেছি সেই ব্যাঙের আদুলি নিয়ে বসে আছি, ব্যাঙের আদুলি সর্বোচ্চ। আমার শেখা হয়ে গেছে, সব হয়ে গেছে, কিচ্ছু বাকি নেই। আপনি আবার আমাকে কি বলবেন, কি শিখাবেন? তা সব জানতা লোক যারা, তাদের আবার কে কি বলবে, কে কি শিখাবে? যদি কেউ বলেন না না আমার শিক্ষা ঠিক হয়নি, আমার এখনো শিক্ষা এখন পূর্ণ আছে, কিছুই শিক্ষা হয়নি, তার কাছে কিছু আলোচনা করা যেতে পারে, তার কাছে কিছু বলার ক্ষেত্র আছে। যারা সবই জেনে বুঝে বসে আছেন তাদের কাছে বলবার তো কিছু নাই, কোনো বক্তব্য রাখবার কোনো প্রয়োজন নেই। কথাটা তো এই, পাশ্চাত্য মনীষী সব বহু উদাহরণ রয়েছে বিভিন্ন গ্রন্থাদিতে, আমাদের পারমার্থিক ক্ষেত্রেও রয়েছে, লৌকিক ব্যবহারিক জগতেও রয়েছে। যিনি কিছু শিখেছেন জেনেছেন তার লক্ষণ কি? সেখানে কোনো দাম্ভিকতা নাই, সেখানে কোনো অহংকার নাই, সেখানে কোনো মানবিমান নাই। শেখার লক্ষণের মধ্যে রয়েছে এটা। পাশ্চাত্য মনীষী যিনি সেন্টার অফ গ্র্যাভিটি আবিষ্কার করলেন, তিনি বলছেন আমি জ্ঞান সমুদ্রের তীরে উপলখণ্ড সকল সংগ্রহ করছি, কৈতারিদের তো কোনো অভিমান অহংকার নেই। তিনি নিঃসন্দেহে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন, একটা মৌলিক জিনিস কিছু, কিন্তু কৈতারিদের তো কোনো অহংকার প্রকাশ পাচ্ছে না। বাচ্চা শিশু জন্ম করে আমিও ওইরকমই করছি, নিরহংকার নিরভিমান ভাব। সুতরাং সর্বজ্ঞ ভগবান তিনিও নিরভিমান, তার একান্ত ভক্তগণ যারা রিয়েলাইজ হল যারা, অর্থাৎ যাদের বলা হবে নিত্য সিদ্ধ নিত্য মুক্ত মহাত্মা, তাদের ভিতরে অভিমান অহংকার না, নিরভিমান নিরহংকার, সেই কথাই শাস্ত্রে বুঝানো হয়েছে। আমরা সনাতন ধর্ম জানব শিখব বুঝবো নিশ্চয়ই, কিন্তু যেভাবে বুঝতে হবে ঠিক সেই প্রসেস এবং প্রসিডিওর অ্যাডাপ্ট করে আমাদের চলতে হবে, তাহলে আমরা কিছু শিখতে পারি জানতে পারি। এই হলো প্রথম কথা। আপনারা সবাই ভাবছেন বোধ হয় যে এতক্ষণ তো বই তো খুললেন না, শুধু তো বক্তৃতা করে যাচ্ছেন, কিন্তু আমি যা বলে যাচ্ছি এ সবই বেদ উপনিষদ গীতা ভাগবতের কথাই বলে যাচ্ছি, আলোচনা করে যাচ্ছি বিচারের কথা। তা কর্মজ্ঞান যোগাদির কথা যে কথা আলোচনা আরম্ভ করেছিলাম সেটা সম্বন্ধে এই ভাগবতের মধ্যেই পরিষ্কারভাবে সবকিছু বলা আছে, তথাপি আমি সামান্য একটু আলোচনা করেই এটা আরম্ভ করছি। বিষয়বস্তু হচ্ছে অনেকে বলছেন কর্ম করো কর্ম করো কর্ম করো ভাই, এখন এই যে কর্ম সে কর্মটা কি, কি কর্ম করব আমরা, সেইটাই হলো প্রশ্ন। শাস্ত্র উত্তর দিচ্ছেন যে কর্মে ভগবান প্রীত হন সন্তুষ্ট হন খুশি হন সেই কর্মগুলোর কথা ভগবান নিজেই শাস্ত্রে বলে রেখেছেন, এই কাজগুলো করলে আমি খুশি হব আমি সন্তুষ্ট হব। সেই সেই কাজগুলো করতে হবে ঈশ্বরের প্রত্যর্থে ভগবত প্রত্যর্থে, সেই কর্মাচরণ করতে হবে কর্মানুশীলন করতে হবে। জ্ঞান অনুশীলন, যারা জ্ঞানী প্রত্যেকটা শব্দের মধ্যে দুটো দুটো ভাগ আছে, একটা নেগেটিভ সাইড একটা পজিটিভ সাইড। কর্মাচরণ যারা করছেন, ভগবত প্রীতি কামনা বাদ দিয়ে যারা কর্মাচরণ করছেন, তাদের কর্মাচরণ হচ্ছে না, সুষ্ঠু বা বাস্তব হচ্ছে না। জ্ঞানানুশীলন যারা করছেন, তাদের দুটো ভাব, আমি ভগবানকে জানতে চাই বুঝতে চাই একটা ভাব, আর একজন জ্ঞানানুশীলন করছেন, তিনি বলছেন ভগবান টগবান নাই। যদি তিনি আছেন মানতে পারি, তাহলে তিনি নিরাকার, তাহলে তিনি নির্বিশেষ, তাহলে তিনি নির্গুণ, তাহলে তিনি নিঃশক্তি। ঠিক এই সব কথাগুলো বলতে চাচ্ছেন। অদ্ভুত সম্মান দেওয়া ভগবানকে, যে প্রেমময় ভগবানের সবকিছু ক্ষমতা রয়েছে, তাকে বলা হচ্ছে তিনি নির্গুণ, তিনি নিরাকার, নিঃশক্তি, এসব বলা হচ্ছে। এ তো এক জাতীয় অবমাননা করা ভগবান। আমার সামনে কোনো ব্যক্তি যদি বসে থাকেন আর আমি যদি বলি তার নাম করে, অঙ্কের প্রেতাত্মা আমার সামনে বসে আছেন, তিনি কি খুশি হবেন? যিনি সশরীরে আমার সামনে বসে আছেন তাকে যদি আমি এ কথা বলি, নিশ্চয়ই তিনি খুশি হবেন না, এটা তার অবমাননা। তদ্রূপ যে ভগবান বাস্তবের উপায়িত, শক্তিমান, সর্বশক্তিমান, সেই ভগবানকে বলতে যাচ্ছি নিঃশক্তি। যিনি আকারবান, যার থেকে অনন্ত বিশ্ব জগৎ সৃষ্টি হয়েছে, যার থেকে সমস্ত আকারগুলো এসেছে, বৃক্ষ তৃণগুলিমালতা, পাখি পশু মনুষ্য গোষ্ঠী দৈত্য দানব সবকিছু এসেছে, সেই সাকার ভগবানকে বলছি নিরাকার। এটা নিশ্চয়ই ভগবানের অবমাননা। একই উদাহরণে নিঃশক্তি, অনন্ত শক্তিমান ভগবান বলছি আমরা তিনি নিঃশক্তি, সেই প্রেমময় ভগবানের অবমাননা। যাকে বলছেন শাস্ত্রে রস বৈশ রসন জীবায়ন লব্ধানন্দি ভবতি কুচ্ছেবান্নাত কঃ প্রাণাত জগদীশ আকাশ আনন্দ নশ্যাত। মানুষ বেঁচে থাকতে চায় কেন? প্রশ্ন করা হয়েছে, তার উত্তরটা কি এসেছে? ভগবান প্রেমময়, তার জন্য তিনি অমৃতময়, অমৃত স্বরূপ, সেই জন্য তার জন্যই আমিও সেই পরমাত্মারই অংশ, জীবাত্মা আমার স্বরূপ, সেই জন্যই আমি বেঁচে থাকতে চাই। মানুষ মরতে চায় না কেন? যেহেতু জীবাত্মা অমর, অজর অমর, সেই জন্যই আমাদের মৃত্যুর কারো ইচ্ছা নেই। যদি কেউ কখনো বলছি হ্যাঁ আমি মরব, জগতে যে দুঃখ ক্লেশ সেইটা দেখে তিনি ওই কথা বলতে যাচ্ছেন, বাস্তবে কিন্তু তার মৃত্যুর কোনো ইচ্ছা নেই। কবির কথা অনেক জায়গায় অনেক কিছু বলা আছে, মরণরে তুমি মর শ্যাম সমান, ভগবান তাড়াতাড়ি মরে অভাবের এই জমি ভয় করে, এই মাত্র ভিক্ষা দাও হরি আজ যেন একেবারে মরি। বহু কথাই বলা আছে স্বপক্ষে বিপক্ষে, কিন্তু সব কথারই একটা তাৎপর্য আছে, মরতে আমরা চাই না, কেউ মরিতে চাই না। আমরা এই সুন্দর ভুবনে মরণরে তুমি মর শ্যাম সমান, কেন মরতে চাই না? যেহেতু জীবাত্মা অজর অমর, তার যেন মৃত্যু নয়। না জায়তে মৃয়তে বা কদাচিন্নাম ভূত্বা ভবিতারাম ভূয় অজুরিত শতুয়ম পুরাণে অন্নমানে শরীরে। সেই জন্যে আমরা মরতে চাই। জ্ঞানী সে মনে করছে আমি মুক্ত হয়ে গেছি, কিন্তু যখনই সে ভগবানকে অবহেলা করছে তখনই তার সব সিস্টেমটাই বন্ধ হয়ে গেল। সে যখনই ভক্তিকে বাদ দিচ্ছে, আমি কর্মের দ্বারা সবকিছু পেয়ে যাব, কিন্তু ভগবানের প্রতিকামনা বাদ দিচ্ছে, ভক্তিকে বাদ দিচ্ছে, তখনই তার কর্ম নিষ্ফল। একজন যোগী এই যোগ সাধনার দ্বারা সবকিছু কন্ট্রোল করতে চাইছেন। আর যোগী যোগ তো অনেক রকম আছে, প্রত্যেকটি সিস্টেমের গায়ে যোগ শব্দ লাগানো আছে, কর্মযোগ, জ্ঞানযোগ, যোগাযোগ শব্দগুলো লাগানো আছে, তথাপি যোগ শব্দের একটা পৃথক অর্থ আছে, যোগযুক্ত হওয়া। হরযোগ আর রাজযোগ দুটো জিনিস। হরযোগীগণ যদি রাজযোগকে বাদ দিয়ে দেন, ভক্তিযোগকে বাদ দিয়ে দেন, তাহলে আর ঈশ্বরের প্রতিকামনা হল না, ওটা নিষ্ফল হয়ে গেল। সেই সব কথাগুলো শাস্ত্রে এক জায়গায় করে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা উদ্ধবকে বুঝাচ্ছেন। গীতার মধ্যেও বুঝানো হয়েছে কথাটা, আবার ভাগবতের মধ্যেও এসে গেছে ওই বিচার। না সাধে তিমাল যোগ, না সাংখ্যম ধর্ম উদ্ধব, না শ্রদ্ধায় তপস্যায় যথা ভক্তির মমর্জিতা। আমার প্রতি একনিষ্ঠ ভক্তি আমাকে যেমন বশীভূত করে, কৃষ্ণ বলছেন উদ্ধবকে, কর্ম জ্ঞান যোগাদি প্রচেষ্টা আমাকে বশীভূত করতে পারে না, যখন তারা আমার ভক্তিকে বাদ দেওয়ার চেষ্টা করছে। জিনিসটা বুঝাচ্ছে, তাহলে কর্ম জ্ঞান যোগাদি প্রচেষ্টা সফল কখন হবে? ভক্তিকে যখন নিয়ে চলব তখন। এই ভক্তি বৃত্তিকে কি বলছেন? একের পর শূন্য দশ, দশের পর শূন্য একশো, একশোর পর শূন্য হাজার। এই বাদিকে এক রেখে দিয়ে যতগুলো শূন্য বসিয়ে যাচ্ছি, প্রত্যেকটা শূন্যের মূল্যায়ন হচ্ছে দশ দশ গুণ করে। বাদিকে একটাকে পুছে দেওয়া হোক, অমিট করা হোক, দশটা শূন্য যদি পড়ে থাকে তার কোন মূল্যায়ন আছে কি? তার কোন মূল্যায়ন নেই। বাদিকে যে এক আছে, এই এক হলেন এবং এবার দ্বিতীয়ম এক অদ্বিতীয় পরব্রহ্ম ভগবান, তাকে যখন নিয়ে চলছি আমরা আমার জীবন পথে, তখনই আমার সবটার মূল্যায়ন আছে। এই কর্মজ্ঞান যোগাদি যত প্রচেষ্টা, সব প্রচেষ্টা বিফল হয়ে যায় যদি আমরা ভক্তি বৃত্তিকে সঙ্গে নিয়ে না চলতে পারি। শাস্ত্রে উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে, কেন্দ্রবিন্দু হচ্ছেন ভগবান। আমরা সংসারে থাকব, সংসারের সব কিছু কর্তব্য পালন করব, কিন্তু সব কর্তব্যের ভিতরে শ্রেষ্ঠ কর্তব্য কি যদি জিজ্ঞাসা করা হয়? আপনারা অনেকে অনেক রকম উত্তর দেবেন, কিন্তু শাস্ত্র সেটার উত্তর হয়তো শুনলেন না। শাস্ত্র কি বললেন? কৃষ্ণ ভোজী বার্তারে সংসারে আইন মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজন করবার জন্য আমরা এই সংসারে এসেছি, সেটা বর্তমানে ভুলে বসে আছি। আপনারা প্রথমে একটা কীর্তন শুনেছেন, ভুলিয়া তোমার এই সংসারে আসিয়া পে নানা বিধ ব্যথা। ভগবানকে ভুলে আমরা এই সংসারে এসে সব কাজ উল্টো পাল্টাগুলো করছি। সব যে কাজ আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি, সেই ডিউটিটাকে আমরা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি বলে মেনে নিতে পারছি না, ওইটাই প্রথম ভুল হয়েছে। সেইটাই মনে করিয়ে দিচ্ছেন, ওইটাই আমাদের মুখ্য তাৎপর্য, উদ্দেশ্য, প্রধান কর্তব্য। কৃষ্ণ বুঝিবার সংসারে আইন, এখন সেই কৃষ্ণ বিষ্ণুকে বাদ দিয়েই তো আমরা চলছি। যদি কোনো কাউকে জিজ্ঞাসা করা হয় আপনি একটু ভগবানের নাম টান করুন না, বয়স তো হয়ে গেল, সময় তো হয়ে গেছে আপনার, তখন সেই ব্যক্তি বলছেন সময় নাই, সময় নাই। সময় কে দেবে আমাদের? সময় যদি আমি নিজে না বের করি আমার ডেলি রুটিন লাইফ থেকে, আমাকে সময় কে দেবে? সময় তো আমাকেই বের করতে হবে। আমাকে সময় কেউ অ্যালার্ট করে না সে সংসারে। ঈশ্বরের সাধন ভজনের যে সময় সেটুকু আমাকে বের করতে হবে, এবং সেইটুকু সময় তার জন্য দিতে হবে। আজই কথা হচ্ছিল একজনের সঙ্গে, আমি যুক্তি দিয়ে বললাম যে আমরা আট ঘন্টা অফিসে খাটি, ওভার ডিউটি করে না হয় 12 ঘন্টাই করলাম না হয় 16 ঘন্টাই করলাম, তাহলে তো 8 ঘন্টা বাকি থাকছে, এর ভিতরে কিছুটা বিশ্রামের সময় থাকিল, এর থেকে কিছু সময় তো বের করতেই হবে, 1 ঘন্টাই হোক 2 ঘন্টাই হোক সেই সময়টাই অ্যালোট করতে হবে। ঈশ্বরের সাধন ভজনে আচার্য শঙ্করপাদের মহামুদ্গর আপনাদের অনেকেরই মুখস্থ আছে, কাতব কান্তা কর্তে পুত্র সংসার ওয়ম অতীব বিচিত্র কৌশত্তঙ্গা কূত আয়াত তত্তং চিন্তয়ত বিদম ভ্রাত। হে তুমি কোথায় ছিলে, কি করিতে, হেথা এলে, এই সংসারে কেন এলে তুমি, কিবা কাজ করে গেলে, পাবে কি সুখ জীবনে, প্রশ্ন তত্ত্ব জিজ্ঞাসা, এসব নিয়ে চিন্তা ভাবনা করবার দরকার আছে। শুধু এলাম খেয়ে থেকে পরে চলে গেলাম এতে কোনো বাহাদুরি নয়, পজিটিভ সাইডের কিছু কাজ করার দরকার আছে। পজিটিভ সাইড সংসারে যা কিছু আমরা করছি ভগবানকে বাদ দিয়ে সবগুলি নেগেটিভ সাইড, আর তাকে নিয়ে যতটুকু করবো সেটুকু পজিটিভ সাইড, সেই কথাই বলা হচ্ছে। বলা হচ্ছে অনেক সময় আমাদের কিছু জমার ঘর দরকার, পরকারের কিছু করি দরকার, সম্বল কিছু দরকার, তা পারের করি জোগাড় করতে গেলে তো পজিটিভ সাইড এর সঞ্চয় দরকার, ফিক্সড ডিপোজিট এ সংসারের না, স্পিরিচুয়াল সাইডের ফিক্সড ডিপোজিট প্রয়োজন আছে। তো সাধন ভজন না করলে কি করে সেই জমার ঘরে আসবে বলুন, সারা জীবন ভোর যদি বিষয় 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 নিয়ে যদি তাতে ব্যস্ত থাকলাম, ওই করতে করতে তো অন্তিম সময় এসে গেল, তখন কি করব, উত্তরটা কি দেবো, তখন সাধনার ক্ষেত্রে ভগবানের যারা একান্ত ভক্ত ভগবানের প্রতি একান্ত ভাবে আশ্রয় গ্রহণ করেছেন যারা, সেই রকম ভক্তকে দিয়ে ভগবান শিক্ষা দিচ্ছেন, সাবধান যেন শেষ সময়টা তোমার ভালোভাবে কাটে। ভরত মহারাজ যার নামানুসারে আমাদের এই দেশের নাম হয়েছে ভারতবর্ষ, তার আগের নাম ছিল কি, এই দেশের নাম অজনাববর্ষ। ভরত মহারাজের নামানুসারে ঋষভদেবের জ্যেষ্ঠ পুত্র ভরত মহারাজ, তার নামানুসারে আমাদের দেশের নাম হয়েছে ভারতবর্ষ। তিনি তপস্যা করছিলেন, একটা মৃগ শিশুর পাল্লায় পড়েছিলেন শেষকালে, আপনাদের সেই ইতিহাস জানা আছে। মরবার সময় তিনি সাধন ভজনে বাদ দিয়ে ভগবানের চিন্তা ভাবনাটা ভুলে গেছেন, সে সময় ওই মৃগ শিশুর চিন্তা করছেন। মৃগ শিশুর চিন্তা করতে করতে মহারাজ ভরতের মৃত্যু হল। গতিটা কি হয়েছে জানা আছে আপনাদের সকলেরই, মৃগ হয়ে জন্মগ্রহণ করলেন, ব্যাপার কি, একজন রাজা ধার্মিক রাজা তিনি তপস্যা করছিলেন, ভগবত ভক্ত ওই ওকে দিয়েই ভগবান শিক্ষা দিচ্ছেন, দেখো আমাকে ভুললে কি হয়, সব সময় সেই ভগবানকে স্মৃতিপথে রাখার কথা রয়েছে শাস্ত্রে, কখনো সেই ভগবানকে ভুলবে না, উনি যেন সাময়িক ভাবে ভুলে গেছেন। মহারাজ ভরত তিনি মৃগ হয়ে জন্মগ্রহণ করলেন, কি হিসেব, যেমন যেন বাপি স্মরণ ভাবন তজৎসন্তি কলিয়রম তেম তমেব ইতি করন্তি সদা তদ ভাব ভাবিত, মানুষ মুর্গার সময় যে যে চিন্তনীয় হবে সেই অনুসারে জন্মগ্রহণ করে। ওই মৃগ শিশুর চিন্তা করতে করতে বলেছেন মৃগ হয়ে জন্মগ্রহণ করলেন, তাহলে যার শেষ ভালো তার সব ভালো, তাহলে যার সেখানে তাহলে ঈশ্বরের চিন্তা ভাবনা প্রয়োজন আছে, ভগবানের ধ্যান ধারণা যদি থাকে শেষের দিকে তাহলে সদগতি হবে। অন্তকালে চমামে পরাগতি লাভ করা যাবে কিভাবে, ভগবত চিন্তা করিলে তো ভগবত চিন্তার প্রয়োজন আছে। তা জীবনে তো সাধনা দরকার আছে, তাহলে প্র্যাকটিস তো দরকার আছে, অভ্যাসযুক্ত দরকার আছে, তা নাহলে কি করে হবে ওটা, সেইটাই শিক্ষা দিচ্ছে। কিন্তু জগৎভাবে তিনি তো আমাদের মতো হতবাদ ছিলেন না, সাধন ভজনের প্রচুর দরকার ছিল, যদিও ভগবান তাকে দিয়েই জগৎকে শিক্ষা দিচ্ছেন। তিনি তিনজনই ভগবানকে লাভ করলেন, লক্ষ লক্ষ জন্ম চলে যাচ্ছে তথাপি কোনো গ্যারেন্টি থাকছি না, উনি তো তিন জন্মে পেয়েছেন। প্রথম জন্ম ক্ষত্রিয় রাজজন্ম, দ্বিতীয় মৃগজন্ম, তৃতীয় ব্রাহ্মণ কুলে জন্ম, কিন্তু তিনি জড় বড় হয়ে গেছেন। আমি কারোর সঙ্গে মিশবো না, কারোর সঙ্গে কথা বলবো না, তালা বাবু আছে যে থাকবো, কারোর সঙ্গে মিশলেন না তিনি। তার অন্তর চিন্তিত বিষয় নিয়ে সাধন ভজন নিয়ে তিনি চলে গেলেন। উদাহরণ তো সবগুলো রাখা আছে, কেউ একজনই সাধনার দ্বারাই ভগবানকে পেতে পারেন, কিন্তু প্রচেষ্টা তো সেইরকম থাকা দরকার আছে, তাহলে হচ্ছে না। তা আমরা চেষ্টা যেন না ছাড়ি, শাস্ত্র সেইটাই বুঝাচ্ছে না আমাদের, আমরা সবসময় চেষ্টা বিশিষ্ট হয়ে অগ্রসর থাকব। যদি চেষ্টা করি তাহলে ফলাফল নিশ্চয়ই আছে, এবং তার ভিতরে আন্তরিকতা বলে একটা জিনিস আছে, সেটাও প্রয়োজন আছে আমাদের সাধন ভজন ক্ষেত্রে। আমি ভালো জানবো, শিখবো, বুঝবো, এই প্রতিজ্ঞা যদি থাকে ভগবান অন্তর্যামী সূত্রে নিশ্চয়ই আমাকে জানিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন, সেরূপ সঙ্গ দিয়ে দেবেন। অনেকে বলছেন সাধু কোথায় পাবো, সাধুকে কি করে চিনব, সব ব্যবস্থা সেই ভগবানই করেন অন্তর্যামী সূত্রে, একথা শাস্ত্রে তারস্বরে বলা আছে। কিন্তু আমার চেষ্টাটা তো তিনি দেখবেন, বাচ্চা শিশু যদি ঘুমিয়ে আছে তাকে মা বাবা কোলে নিতে যাচ্ছেন না, কিন্তু যখন সে সম্মান করে হাত পাক করে তখন মা গিয়ে তাকে কোলে তুলছে, সেই প্রেমময় ভগবান ওই রূপ। ভক্তের দুঃখ কষ্ট ব্যথা মানা বলবে না, ভগবান উপলব্ধি করছেন অন্তর্যামী সূত্রে, সেটাকে পেতে চায়, এটা যদি বোঝেন ভগবান তিনি হাত বাড়িয়ে আছেন, সে কথা বলা আছে শাস্ত্রে, বুঝানো আছে। আমরা তো পরীক্ষা দিতে চাচ্ছি না, আমরা বর্তমানে পরীক্ষার্থী হলেও পরীক্ষায় বসতে চাই না, পরীক্ষা দিতে চাই না। যারা পরীক্ষা গ্রহণকারী তাদেরই পরীক্ষা নিতে চাচ্ছি বর্তমান। ভগবান তিনি আমাদের পরীক্ষা করবেন, পরীক্ষক তারই পরীক্ষা নিতে চাচ্ছি আমরা, পরীক্ষার্থী হয়ে কি হবে, আমরা আমাদের ধর্ম রক্ষা করতে পারছি না। তো ভগবান সংসিদ্ধ বস্তু, পরমপ্রাচ্য বস্তু, কিন্তু আমরা ভগবানকে খাটিয়ে নিতে চাচ্ছি, তারই যেন পড়া নিতে চাচ্ছি, তুমি পড়াবো আমাদের কাছে, অদ্ভুত কথা। মানুষ কেমন সুবিধা, আমরা তো আজ এই রূপ সুবিধাবাদী হয়ে আমাদের কোনো দোষ নেই, পাপ দোষ যত দোষ মন্দ দোষ সব ভগবানেরই দোষ, বললে তো হবে না। যদি আমাদের নিষ্ঠা থাকে, যদি আমাদের আন্তরিকতা থাকে, তাহলে আমাদের পক্ষে কিছু ব্যবস্থা আছে, সেইটাই গীতা ভগবত শাস্ত্র সব বুঝিয়েছে, আমি সামান্য আলোচনা করে রাখি। আজকে গৃহস্থ রূপে সংখ্যা এখানে অধিক, আমরা সবসময় একটা জিনিস বলতে চাচ্ছি, বুঝাতে চাচ্ছি,
কথাটা হলো ভগবান আমাদের পরে বেশি দায়িত্ব দিয়েছেন, তাই আমরা সকলের উপরে, আমরা সকলের উপরে মানে গারস্থ ধর্ম সকলের উপরে, এই অনেকে বলতে চাচ্ছি বোঝাতে চাচ্ছি, কিন্তু শাস্ত্র কি বলছেন সেটাই হলো আলোচ্য বিষয়। আমি এইরকম একটা অধ্যায় ধরছি যার ভিতরে কিন্তু তুমি একটা অধ্যায় আলোচনা করতে যাচ্ছ। নিরপেক্ষভাবে শাস্ত্র যে কথা বলেছেন সেখানে কার কতটুকু বাহাদুরি এবং কার কতটুকু বাহাদুরি কম সেটা আলোচনা করা হয়েছে। এই প্রশ্নের উত্তরটা পরে দেবো, একটা প্রশ্ন এসেছে আমি ভগবত পাঠ করি আধ ঘন্টা তার উত্তর দিয়ে দিচ্ছি। একাদশ স্কন্ধ সপ্তদশ অধ্যায়, প্রথমে ব্রহ্মচারী ধর্ম সম্বন্ধে জিনিস প্রকাশিত হবে। যদি বিস্তৃত ভাবে আলোচনা করতে হয় সময় লাগবে, আমরা দুদিন ধরেই ঠিক এসব জিনিসগুলো সুন্দরভাবে আলোচনা করব। ঘটনা পরম্পরা হচ্ছে ভগবান এই জগতে কৃষ্ণ স্বরূপে আবির্ভূত হয়েছেন, তিনি এসে গুহার হরণ করেছেন, ভক্তগণকে রক্ষা করেছেন, সনাতন ধর্ম স্থাপন করেছেন, এইগুলো গীতার মধ্যে তিনি বলেছেন, ভাগবতের মধ্যে বলা আছে। তিনি কেন আসেন, তিনি এই জগতে বারে বারে কেন আবির্ভূত হন, তার কারণ তিনি নিজেই দেখিয়েছেন গীতার মধ্যে, যদা যদা হি ধর্মস্য জ্ঞানী ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মান ত্রিজন্ম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, কথাগুলো বলেছেন তিনি। তো সেই ভগবান এই তিনটে কাজই সমাপ্ত করেছেন, তিনি চলে যেতে চাচ্ছেন তার নিজালয়ে বৈকুণ্ঠ ধামে, প্রস্তুত। হঠাৎ শুনতে পেলেন তার প্রিয় সখা উদ্ধব যে ভগবান আমাকে নিয়ে যাচ্ছেন না সঙ্গে, ভগবান উদ্ধবকে বাদ দিয়েই যাচ্ছেন। উদ্ধব জানতে পেরেছেন ভগবানের যাওয়ার সব প্রস্তুতি পর্ব সব শেষ, রথ মানে বঙ্গান একরকম ধরুন না, সে যখনই টেক আপ করছে মাটি থেকে খানিক কয়েক হাত উঠে গেছে ভগবানের, সেই সময় উদ্ধবের সময় তুমি আমাকে ফেলে রেখে যাচ্ছ কেন, এই বলে কানতে কানতে আরম্ভ করলেন। আমি তোমার বিরহ সহ্য করতে পারবো না, আমি কি করে থাকবো তোমার ছাড়া। কৃষ্ণ তখন বললেন, দেখো আমার যে কর্তব্য ছিল সে কর্তব্য আমি সম্পাদন করেছি, তোমার কর্তব্য এখন আরম্ভ হয়, সেই জন্য তোমাকে রেখে যাচ্ছি। আমার কি কর্তব্য, যে কথা যে সনাতন ধর্মতত্ত্ব আমি লোককে বুঝিয়ে গেছি এইটাই তাদের বুঝাতে হবে আবার ভালোভাবে, সেই সনাতন ধর্মতত্ত্ব তোমাকে ব্যাখ্যা করতে হবে প্রচার করতে হবে, এই জন্য তোমাকে রেখে যাচ্ছি। আমি কখন যাব জিজ্ঞাসা করছেন উদ্ধব। ভগবান বললেন, তুমি বুঝতে পারবে তোমার যখন সময় হবে তখন তুমি চলে যাবে আমার কাছে। কিন্তু উদ্ধবের একটা ইচ্ছা যে সেই সনাতন ধর্মতত্ত্ব পুনরায় আবার ভগবান বলুন জগজ্জীবের কাছে। তিনি বললেন, ঠাকুর কবে তুমি সেই সনাতন ধর্মতত্ত্ব উপদেশ করেছিলে ব্রহ্মার সভায়, সব ভুলে গেছে দুনিয়ার লোক, আমিও ভুলে গেছি, তুমি আবার ফের বলো। উদ্ধবের অনুরোধ ক্রমে ভগবান আবার সেই সনাতন ধর্মতত্ত্ব বর্ণাশ্রম ধর্ম থেকে আরম্ভ করে সমস্ত সনাতন ধর্মতত্ত্ব
সব বুঝতে লাগলেন, বুদ্ধকে উপদেশ করলেন।
এই প্রসঙ্গকে বলে উদ্ধব সংবাদ বা উদ্ধব সন্দেশ। সন্দেশ খেতে খুব মিষ্টি না, খুব স্বাদিষ্ট। তা ভগবানের সঙ্গে, কৃষ্ণের সঙ্গে এবং ভক্তের সঙ্গে, উদ্ধবের সঙ্গে যে কথোপকথন হয়েছে, যে প্রসঙ্গ, একে বলে উদ্ধব সংবাদ বা উদ্ধব সন্দেশ। সেই প্রসঙ্গ ভগবান সমস্ত বর্ণাশ্রম ধর্ম থেকে আরম্ভ করে সব ধর্মতত্ত্ব, সনাতন ধর্মতত্ত্ব উদ্ধবকে উপদেশ করেছেন। উদ্ধব সন্তুষ্ট হয়েছে, তারপরে বলছেন ঠাকুর এবার আমি বুঝতে পেরেছি আমাকে কি করে